ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, আর ভারত ও বাংলাদেশে মঙ্গলবার রাত। আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছে ব্রিটেনের বোমা হামলা প্রসঙ্গে প্রবাস বাংলার সম্পাদক আফজাল রাব্বানির মন্তব্য।
এখানে মানচেস্টারে কালকে যে বোমা এক্সপ্লোশন হয়েছে, এটার পর থেকে যেন এই নগরীটা মৃত্যুর এক নগরী, ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ভারত বাংলাদেশ প্রসঙ্গে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়াবে না ভারত, তবে আগামী নির্বাচনে বাংলাদেশ চাইলে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিয়ে ডক্টর ওসমান ফারুকের সাক্ষাৎকার।
জনগণের লেভেলে অনেকেই কিছুটা আশান্বিত যে যদি কথা থেকে যেটা শুরু হয়েছে সেটা কাজেও দেখা যায়, তাহলে অবশ্যই ফলটা আরো ইতিবাচক হবে বলে মনে করার কারণ আছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। সোমবার রাতে বিলেতের ম্যানচেস্টারে সংঘটিত বিস্ফোরণ হামলার দায়দায়িত্ব দাবি করেছে ইসলামিক স্টেট। ব্রিটিশ পুলিশ বলছে ম্যানচেস্টার কনসার্ট হলের বাইরের ওই বিস্ফোরণে কমসে কম 22 ব্যক্তির মৃত্যু হয়েছে। এখন অবধি এটাকে আমরা সন্ত্রাসী তৎপরতা বলেই গণ্য করছি, এবং আমাদের ধারণা যে গত রাতের ঘটনা এক ব্যক্তির একক তৎপরতা বলেই মনে হচ্ছে, বলেছেন আজ মঙ্গলবার বৃহত্তর ম্যানচেস্টার অঞ্চলের পুলিশ বাহিনীর প্রধান ইয়ান হপকিন্স। ঘটনা ঘটে 21,000 আসন বিশিষ্ট ম্যানচেস্টার এরিনার বহিরাঙ্গন চত্বরে আমেরিকান পপ তারকা আরিয়ানা গ্রান্ডের সঙ্গীতানুষ্ঠানের শেষে। পরে এক টুইট বার্তায় গ্রান্ডে লিখেছেন, আমি ভেঙে পড়েছি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে, বলছি আমি মর্মাহত খুবই, প্রকাশের ভাষা নিয়ে আমার। ম্যানচেস্টারের আরিয়ানা গ্রান্ডের কনসার্ট লবির বিস্ফোরণ হামলা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আততায়ীদের অন্যান্য সন্ত্রাসীদের উদ্দেশ্য করে বলেছেন এরা অশুভ হতভাগার দল। ইসরায়েল থেকে তিনি হতাহতদের তাদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, ব্রিটেনের রানী এলিজাবেথ থেকে ভয়ঙ্কর একটা ঘটনা বলে অভিহিত করেছেন, এবং ত্রাণকর্মীদের কাজের প্রশংসা করেছেন তিনি। এছাড়া শোকবার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রন এবং অন্যান্যরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটেনের ম্যানচেস্টার বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন, সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন ভারতের বলিউড তারকারাও। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার তীব্র নিন্দা করে তিনি জানিয়েছেন বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি ভারতের গভীর সহানুভূতি রয়েছে। সোমবার রাতে ইংল্যান্ডের ম্যানচেস্টারের আরিয়ানা গ্র্যান্ড কনসার্টে বিস্ফোরণের পরই সারা দুনিয়া থেকে বিভিন্ন বিশিষ্ট জনেরা আহত ও নিহতদের প্রতি সোশ্যাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন। সারা দুনিয়ার সঙ্গে এই ধরনের হামলার ঘটনায় শোকাহত দেশের বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে শাহরুখ খান। প্রিয়াঙ্কা চোপড়া টুইটে এই ঘটনার কড়া নিন্দা করে লিখেছেন, তিনি পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডের পাশেই রয়েছেন। প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া, এ ধরনের ঘটনা কেন বারবার ঘটছে, সারা বিশ্ব কোন পথে এগোচ্ছে। অভিনেতা শাহরুখ খানের প্রতিক্রিয়া, খারাপ লাগছে এই রকম একটি দুঃখজনক খবর দিন শুরু হতেই শোনার পর। বিস্ফোরণে আক্রান্তদের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে তিনি সমবেদনা প্রকাশ করেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ব্রিটেনের ম্যানচেস্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সহ ক্রিকেট বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনে মতিউর রহমান চৌধুরী।
ইংল্যান্ডই আসন্ন ICC চ্যাম্পিয়ন্স ট্রফি, নারীদের ক্রিকেট বিশ্বকাপের আয়োজক, সে কারণেই নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC। ইতিমধ্যেই তারা বলেছে নিরাপত্তার দিকটি আগে খতিয়ে দেখবে, পুরো নিশ্চিত না হওয়া পর্যন্ত খেলার অনুমতি দেওয়া হবে না। ICC এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সবাইকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। এ সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেছেন, এটা অবশ্যই উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ, তিনি এটাও জানান। উল্লেখ্য যে আগামী 1 জুন শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, 18 দিন ব্যাপী এই আসরে খেলাগুলো হবে ইংল্যান্ডের বিভিন্ন শহরে, আর মেয়েদের বিশ্বকাপ শুরু হবে 24 জুন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তি আনতে আমি সবকিছুই করব। তার পূর্বসূরীদের অনেকেই এই একই প্রত্যয় ব্যক্ত করে প্রত্যয় বাস্তবায়নে সুফল আনতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। এ শান্তি কায়েমে তিনি যে মধ্যস্থতা করবেন সে চেষ্টা তাঁর পথভ্রষ্ট হয় অভ্যন্তরীণ রাজনৈতিক ডামাডোলের কারণে, যার অনেকখানি ঘটে তাঁর নিজেরই দায়ে প্রেসিডেন্টের নিজেরই বক্তব্য বয়ানের দরুন। আজ মঙ্গলবার বেথলেহেমে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ঘণ্টাস্থায়ী বৈঠকের পর তিনি বলেন, শান্তি কায়েমে এততঞ্জলে নতুন আশার আলো উদ্দীপন আমেরিকা মদত দিতে পারে, আমি সত্যি বিশ্বাস করি সে কথা। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মাহমুদ আব্বাস বলেন, মূল সমস্যা হল ইসরায়েলি দখলদারি বসতি কায়েম এবং ফিলিস্তিনকে ইসরায়েলের স্বীকার করার অসম্মতি। বলেন, সমস্যা ইহুদিবাদ নয়, সমস্যা হল দখলদারি। দ্বিরাষ্ট্র সমাধান এবং ১৯৬৭ সালের সীমান্ত রেখা মানতে তাঁর সম্মতির কথা ব্যক্ত করেছেন মাহমুদ আব্বাস। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, কাজটা সহজ সরল কিছু নয়, তবে তিনি পরিবর্তনের আশা দেখতে পাচ্ছেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজ কল্যাণমুখী অনেক কর্মসূচি কাটছাঁট করে দশ বছরের ভেতর কেন্দ্রীয় সরকারের ব্যয় বরাদ্দের হিসেব বাজেটে ভারসাম্য আনার প্রস্তাব করেছেন। ওইসব সমাজকল্যাণ কর্মসূচির মদত নিয়ে স্বল্পবিত্তের মানুষজন খাদ্য সামগ্রী কেনার, চিকিৎসা সুবিধা লাভের সুযোগ পেয়ে থাকেন এবং সেই ফুড স্ট্যাম্প ও মেডিকেড এতে সামিল রয়েছে। এ বাজেট প্রস্তাব আজ মঙ্গলবার সরকারিভাবে প্রকাশ হবার আগে কর্মকর্তারা প্রেসিডেন্টের প্রথম প্রস্তাবিত ব্যয় বরাদ্দ পরিকল্পনার কিছু কিছু রূপরেখা তুলে ধরেছেন। প্রেসিডেন্টের প্রস্তাবিত বাজেট পাশ হবে কংগ্রেসে, আর তাই প্রধান নির্বাহী কর্তার পেশ করা প্রস্তাবের চূড়ান্ত রূপরেখা প্রায়ই ভিন্নতর হতে দেখা যায়। ট্রাম্প পরিকল্পনার অনেক কিছুতেই ডেমোক্র্যাট দলীয়দের আপত্তি রয়েছে এবং কংগ্রেসের রিপাবলিকান দলীয়দের ভেতরেও বাজেট প্রশ্নে মতদ্বৈধতা আছে। যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী বলছে, সন্ত্রাস প্রতিরোধ অভিযান চলতে থাকাকালে তারা আল কায়দা সংশ্লিষ্ট ইয়েমেনি সতীর্থ সাত জঙ্গিকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড থেকে বলা হয়, মঙ্গলবারের অভিযানের সময় যুক্তরাষ্ট্র বিমানবহরের হামলায় এবং ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রের আঘাতে ওই সাত জঙ্গি নিহত হয়। যুক্তরাষ্ট্র বলছে, ইয়েমেনি সরকারের সমর্থন সহই এ অভিযান পরিচালিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এবং ড্রোন বহর মার্চে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে ওইসব হামলা পরিচালনা করে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়াবে না ভারত, তবে আগামী নির্বাচনে বাংলাদেশ চাইলে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ভারত। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের এক অনুষ্ঠানে ভারত সরকারের এই অবস্থানের কথা ব্যক্ত করেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনে ভারতের ভূমিকা কি হবে। জবাবে হাইকমিশনার বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকবে ভারত। শুধু তাই নয়, বাংলাদেশের রাজনীতিতে ভারত ফ্যাক্টর হতে চায় না, তাই এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে আমরা কোনো অবস্থাতেই জড়িত হতে চাচ্ছি না। আগামী নির্বাচনের আগে তিস্তা চুক্তি হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, আশা করি চুক্তিটি দ্রুততম সময়ের মধ্যে হবে, তবে নির্বাচনের আগে হবে কিনা এটা বলতে পারছি না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের অরুণাচল প্রদেশে চীনা সংকেত বাঁধা পায়রা ধরা পড়েছে। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় তাঁর রিপোর্টে।
মনে করা হচ্ছে চীনের তরফে ভারতের উপর নজরদারি চালাতে এই পায়রাটিকে পাঠানো হতে পারে। যদিও পায়রার গায়ে কোনো ক্যামেরা বা ট্রান্সমিটার লাগানো আছে কিনা তা এখনো পুলিশ জানায়নি। আঞ্জোর অতিরিক্ত কমিশনার মমতা রিবা জানিয়েছেন, আঞ্জোর গ্রামবাসীরা এই পায়রাটিকে দেখতে পেয়ে ধরে ফেলে, তারপর বন দপ্তরে খবর দেওয়া হয়। ভারত থেকে কোনো তথ্য বের করে আনতেই হয়তো পায়ে এই কাগজের টুকরো বেঁধে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই পায়রার ছবিটি ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে গোটা দেশেই বিতর্ক। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
তালেবান দলের আঘাত আফগানিস্তানের দক্ষিণাঞ্চলবর্তী এক সামরিক ঘাঁটির ওপর প্রাণ বিনাশ ঘটিয়েছে কমসে কম ১১ সরকারি সৈন্যের। এ হামলায় জখম হয়েছে অপর অনেকেও। ওদিকে পশ্চিমাংশে দুর্বৃত্তদের বড় ধরনের এক হামলাতেও প্রাণঘাতী সংঘাতের সূত্রপাত হয়। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বয়ানে বলা হয়, তালেবানদের রাতভরের এক হামলার নিশানা ছিল কান্দাহার প্রদেশের শওয়ালিকোট এলাকার একটি সামরিক ঘাঁটি। সরকারি কর্তা ব্যক্তিদের দাবি যে কমসে কম ডজন খানেক দুর্বৃত্ত খতম হয়েছে ওতে। দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন হি আজ মঙ্গলবার সোলে তাঁর বিচার এজলাসের সূচনা পর্বে তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগের দায় দায়িত্ব অস্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে উৎকোচ, জোরপূর্বক অর্থ আত্মসাত, ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য বড় ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে, যার জেরে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 190 মিটার ব্যান্ডে, 1575 কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে বোমা হামলার পর সেখানকার অবস্থা জানাচ্ছেন ম্যানচেস্টারের বাংলা খবরের কাগজ প্রবাস বাংলার সম্পাদক আফজাল রব্বানি। সেলিম হোসেন তার সঙ্গে কথা বলেন।
আফজাল রব্বানি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার অধিবেশনে। সারা বিশ্ববাপী ইতিমধ্যেই জেনেছে ম্যানচেস্টারের বোমা হামলার বিষয়ে। আপনি কি আমাদেরকে একটু জানাবেন একেবারে সর্বসাম্প্রতিক অবস্থার রিয়াকশনটা কি মানুষের মধ্যে এটার?
ধন্যবাদ আপনাকে। এখানে ম্যানচেস্টারে কালকে যে বোমা এক্সপ্লোশন হয়েছে, এটার পর থেকে আসলে ম্যানচেস্টারের অবস্থা সেটা মানে বলা বাহুল্য যে এখানে যেন এই নগরীটা মৃত্যুর এক নগরী, ভয়াবহ এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর সর্বশেষ পরিস্থিতি আমি আপনাকে বলে রাখি প্রথমে, সেটা হচ্ছে এখন ম্যানচেস্টার খুবই সতর্কভাবে এখানে চলাফেরা করছে। যেখানে হাজার হাজার লোকজন চলাফেরা করতো সেখানে এখন লোকজন নেই বললেই চলে। কোনো রাস্তা, অনেকগুলো রাস্তা সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরো শহর এবং চতুর্দিকেই মোটামুটি তারা সবগুলো ইউনিট, পুলিশের সবগুলো ইউনিট, নিরাপত্তা বাহিনীর সবগুলো ইউনিট কাজ করছে। এরপরে আপনার যারা বোমের যারা পারদর্শী যারা, তারাও এগুলো অনেকগুলো লোক বিভিন্ন দিকে আছে, হেলিকপ্টার টহল দিচ্ছে শহরের চতুর্দিকে। এ পর্যন্ত আমরা জেনেছি, কালকেতে আমরা শুনেছিলাম 19 জন, তারপরে আমরা শুনেছি 22 জন, লাস্ট এখন 10 মিনিট আগে আমি জেনেছি 23 জন লোক মারা গেছে। এবং তারা সবাই 14-15 থেকে শুরু করে 24-25-এর ভিতরে, সবাই ইয়াং পিপল।
আর আমরা জেনেছি যে আরো 59 জন আহত রয়েছে।
59 জনেরও বেশি, এখন শুনছি আমি 59 জন থেকেও বেশি লোক মারাত্মকভাবে আহত হয়েছে।
আচ্ছা, আপনি আপনি বসবাস করেন কি এই ম্যানচেস্টার সিটিতেই? যেখানে এই কনসার্টটি হচ্ছিল,
ম্যানচেস্টার ব্রিটেনের বিগেস্ট, ওয়ান অফ দি বিগেস্ট অ্যারিনা ওটা, এখানে সব বড় বড় কনসার্ট গুলো এখানে হয়। তারপরে এখানে অনেক ইভেন্ট হয় এখানে, তো এটা লোক সমাগম অনেক ছিল এখানে।
বলা হচ্ছে যে 21,000 দর্শক বসতে পারে এখানে, কিন্তু কালকের ওই অনুষ্ঠানে দর্শক কেমন ছিল?
কালকের অনুষ্ঠানে প্রায় 20,000-এর মতো ছিল। বেশ, এটা খুব বেশি লোকজন ছিল এখানে আমি যতটুকু জেনেছি। তো
আচ্ছা, যুক্তরাষ্ট্রের যে পপ তারকা, 23 বছর বয়সী পপ তারকা, নাম হচ্ছে অ্যারিয়ানা গ্রান্দে, তো তার অনুষ্ঠানে স্বভাবতই মানে কম বয়সী তরুণরাই ছিল ওখানে, যার কারণে আপনি বললেন যে যারা মারা গেছে বা আহত হয়েছে এদের বয়স অধিকাংশই কম ছিল।
দুঃখজনক একটি কথা আপনাকে বলে রাখি যে এখানে যে ইয়াং পিপল এখানে আসছিল, বাচ্চারা যখন আসছিল অনুষ্ঠানে, এরকম হয়েছে আমি শুনেছি যে মা বাবা বাচ্চাদেরকে নামিয়ে দিয়ে গেছেন এবং তারা অন্য জায়গায় হাঁটাহাঁটি করবে, প্রোগ্রামের পরে তারা হয়তো কোথাও বাইরে ড্রিঙ্ক করবে, প্রোগ্রামের পরে আবার বাচ্চাদেরকে উঠিয়ে নেবে, এরকমও বাচ্চারা আসছিল আর কি। তো এটা এরকম একটি ঘটনা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক।
কনসার্ট শেষ হওয়ার পরে ঘটনাটি ঘটেছে, কনসার্টটা ঠিক মতো
শেষ হওয়ার পরে যখন বেরিয়ে আসছিল সমস্ত ক্রাউড, যখন বেরিয়ে আসছিল তখনই এই এক্সপ্লোশনটা হয় আর কি।
আচ্ছা, ঘটনার পরপরই আপনারা স্থানীয় প্রশাসন কিংবা স্থানীয় গণমাধ্যমে কারা করেছে এরকম কোন কিছু বলা হয়েছিল? পরে যদিও আইএস স্বীকার করেছে।
হ্যাঁ, তাৎক্ষণিকভাবে আমরা কোনো কিছুই জানতে পারিনি, প্রশাসন কোনো কিছুই কোনো স্টেটমেন্ট দেয়নি, তারা সবকিছুকে সিল করে রেখে দিয়েছিল, তখনও তারা জানায়নি। আজকে সকাল থেকে আমরা দুপুর থেকে জানতে পারছি যে আইএস স্বীকার করেছে, কিন্তু এখনো অফিসিয়ালি এখান থেকে কোনো স্টেটমেন্ট এখনো আসে নাই, বা আমরা পুলিশ থেকে যে স্টেটমেন্ট সাধারণত আমরা পেয়ে থাকি বা আমরা সার্চ করলে পাই, সেটা এখন পর্যন্ত ক্লিয়ার এখনো মানে সেটা দেওয়া হয় নাই।
আচ্ছা, আর ঘটনার পরে কয়জন হামলাকারী ছিল, কিভাবে বোমাটি বিস্ফোরণ ঘটালো, এরকম কোনো ব্যাখ্যা কেউ দিয়েছিল বা আপনারা জানতে পেরেছিলেন কিছু?
এরকম কোনো ব্যাখ্যা আসেনি, তবে একটা ছোট করে বলা হয়েছিল যে সুইসাইড বম্বার, এরকম এরকম একবার বলা হয়েছে। এখন পরিস্থিতি সময় সময় এটা পাল্টে যাচ্ছে বক্তব্যের ধরনগুলো। তবে একজনকে 23 বছর বয়সের একজনকে সাউথ ম্যানচেস্টার থেকে অ্যারেস্ট করেছে, এটা আমরা শুনেছি একটু আগেই।
আচ্ছা না, কিন্তু যদি হামলাকারী মারা যেয়ে থাকে তাহলে তো নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের নির্বাচন সবাই জানি আমরা যে খুব কয়েকদিন পরেই, তো এই নির্বাচনের সঙ্গে এটার কোন যোগ সাজশ ছিল কিনা বা আছে কিনা এরকম কোন কিছু সন্দেহ হচ্ছে কারোর?
এটা এই জিনিসটি এখনো কারো বক্তব্য থেকে এখনো আসেনি বা আমরা নিজেরাও সেই ধারণা করতে পারছি না, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে সেটারই হয়তো ধারাবাহিকতার একটি হতে পারে। যেমন ফ্রান্সে কিছুদিন আগে হয়েছে, তার আগেও কিছুদিন আগে লন্ডন ওয়েস্টমিনস্টারে হয়েছে,
তো সেটার
হয়তো সংযুক্তি থাকতে পারে ওইগুলোর, কিন্তু ইলেকশনের সাথে এইটার কোনো সংযুক্তি এখনো কেউ দেখেন নাই বা কারো কোথা থেকে এটা আসে নাই। তবে হ্যাঁ, থেরেসা মে এমপি এবং জেরেমি করবিন উনারা এখন নির্বাচনী যে কর্মতৎপরতা এটাকে স্থগিত করেছেন, সব সব দল তারা নির্বাচনের যে তৎপরতা বা প্রচারণা সেটা তারা সর্বদলে মানে সবাই এটা স্থগিত করেছেন।
আচ্ছা, যে এলাকাটিতে এই ঘটনা ঘটেছে, দুর্ঘটনাটি ঘটেছে, এর আশেপাশে বা আপনি যে এলাকায় থাকেন, আমাদের বাংলাদেশী অভিবাসী কেমন পরিমাণে বসবাস করেন এবং তাদের মধ্যে কি প্রতিক্রিয়া এর?
হ্যাঁ, আমাদের এই অঞ্চলে আমরা এখানে ম্যানচেস্টার শহরটা এই জায়গায় যে জায়গাটা এই ঘটনাটি ঘটেছে এটা হচ্ছে ম্যানচেস্টার ইটসেলফ, বাট আমরা গ্রেটার ম্যানচেস্টার বা সারাউন্ড এই এলাকায় অন্তত 80-90 হাজার বাঙালি বসবাস করেন, বিভিন্ন ছোট ছোট শহর ভিলেজ শহর এগুলো মেলায়া, বাট খুব পাশেই ম্যানচেস্টার শহরের একেবারে খুবই পাশে লং সাইড একটি এলাকা আছে যেখানে 7-10 হাজার লোকজন বসবাস করেন। এর পাশেই আছে ওয়ালহ্যাম, সেখানে 25-30 হাজার লোক বসবাস করেন। এরকম আরো ছোট ছোট ভিলেজ গুলোতে বা শহর গুলোতে বসবাস করেন। অল টুগেদার অ্যাবাউট 80,000-90,000 পিপল লিভিং ইন সারাউন্ড ম্যানচেস্টার। তো এখানে এখন পর্যন্ত আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি কমিউনিটির কেউ হতাহত বা কিছু হয় বলে আমরা এখনো জানিনি।
আচ্ছা, আর স্থানীয় প্রশাসন থেকে বা কেন্দ্রীয় সরকার থেকে আপনাদের মানে ইংল্যান্ডবাসীদের জন্য কোনো স্পেশাল ডিরেক্টিভ বা কোনো পরামর্শ দেওয়া হয়েছে এই ঘটনার পরে?
হ্যাঁ, পরামর্শ বলতে এই সমস্ত ঘটনার যখন হয় এই সমস্ত দেশগুলোতে বিশেষ করে ইউকে, তখন তারা খুবই সতর্কভাবে বিষয়গুলোকে পদক্ষেপ নেন এবং তারা বিভিন্ন ধরনের যোগাযোগের নাম্বার রেখে দেন, যে যদি কারো কাছে কোনো ধরনের কোনো সন্দেহজনক কোনো অ্যাক্টিভিটি কারো দেখেন অথবা আপনার যদি কোনো ধরনের ইনফরমেশন হয় পুলিশের এই নাম্বারে জানাবেন, ওই নাম্বারে জানাবেন, হেল্পলাইনে জানাবেন, এরকম তারা বলে রাখেন, সতর্ক করেন এবং পাশাপাশি কমিউনিটির সবাইকে যাতে সতর্কভাবে চলাফেরা করেন। এই ধরনের সবসময়ই তো এটা দুঃখজনকভাবে এটা খুবই খুবই বড় ঘটনা ম্যানচেস্টার বা ইউকের জন্য বা মানবতার জন্য বাস্তবতা যেটা, তো এই জন্য তারা খুবই সতর্কভাবে তারা অনেক ধরনের ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন, রেডিওতে সবসময় কথা বলা হচ্ছে, যা কিছু আপডেট আসছে তারা সাথে সাথে জানাচ্ছেন।
আচ্ছা, আপনার তো একটা নিজের পত্রিকা আছে প্রবাস বাংলা নামে, আপনার পত্রিকা এবং ইংল্যান্ডের অন্যান্য গণমাধ্যমে এই বিষয় নিয়ে কি কোনো বিশেষ কিছু ছাপা হয়েছে কোনো?
আমার পত্রিকাটি আপনাকে বলে রাখি, আমার পত্রিকাটি পাক্ষিকভাবে আমরা প্রকাশ করি, আরো অনেকগুলো পত্রপত্রিকা আছে যেগুলো হয়তো ফ্রাইডেতে বের হবে, তারা সংবাদ সংগ্রহের চেষ্টা করছেন। আমার সাথে এই মুহূর্তে কয়েকজন বাংলাদেশের টেলিভিশনের অনেক সাংবাদিক আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমি অনেককে নিয়ে ঘটনাস্থলের পাশে, ওখানে তো যাওয়া যাবে না, তারা ব্লক করে রেখেছে, সিল করে রেখেছে, তো পাশাপাশি গিয়ে কিছু তারা নেওয়ার চেষ্টা করছেন, অনেক পথচারী বা অনেক লোকের বক্তব্য তারা নিয়েছেন। আমার পত্রিকা এভাবে সব তথ্য সংগ্রহ করছে, আমরা আগামী এডিশন যেটা হবে সেই এডিশনে আমরা সেগুলো ছাপব। এবং পাশাপাশি আমি বলে রাখি, আমাদের কমিউনিটি খুবই একটি উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন, আতঙ্কের মধ্যে আছেন, কারণ আমি প্রশ্ন না করতে আমি বলে দিচ্ছি কিছু কিছু বিষয় যেগুলো আমার মাথার মধ্যে আসছে যদি আবার ভুলে যাই, সেজন্য যে আমাদের এই কমিউনিটি বা আমাদের বাংলাদেশি কমিউনিটি, পাকিস্তানি বা ইন্ডিয়ান কমিউনিটি বা এথনিক মাইনরিটি যারা আছে, এই ধরনের ঘটনা যখনই ঘটে তখন কিন্তু আমাদের এই কমিউনিটির মধ্যে এক ধরনের একটা উৎকণ্ঠা সবসময় বিরাজ করে। সেটার কারণ রয়েছে যে অনেক সময় ফিঙ্গার পয়েন্ট করা হয় এরকম কমিউনিটির দিকে, যদিও এরা ঘটনা করেছে কি না করেছে সেটার এরকম নাকি যে হেট রেপ যেটা ওটা একটু বেড়ে যায়, একটা হেট হেট ক্রাইমটা বেড়ে যায়। তো এটা একটা আমাদের জন্য চিন্তার ব্যাপার।
আপনি কি পরামর্শ দেবেন সবার জন্য?
আমি সবাইকে বলবো যারা আমাদেরকে শুনছেন বা যারা শুনবেন, যে আমাদের কমিউনিটি, আমরা এদেশে বসবাস করি, যে দেশে আমরা বসবাস করি এটাই আমাদের দেশ। এ দেশের প্রতি বা যে দেশে থাকবেন আপনি, সে দেশের প্রতি আপনার দায়িত্ববোধ থেকেই আমাদের সন্তানরা, আমাদের ইয়াংস্টাররা এবং আমরা যারা আছি সবাই আমরা চলাফেরা করব, এবং এই পরিস্থিতিতে এসে আমরা সবাই খুবই সতর্কভাবে চলাফেরা করব, এবং আমরা যতটুকু পারি আমরা যে এই ঘটনা ঘটার পরে মানবিক কারণে যদি কোনো কিছু করার থাকে তাহলে সেই সেদিকে যেন সবাই ঐক্যবদ্ধ, আমরা যে ঐক্যবদ্ধ কমিউনিটি আছি সেটা প্রমাণ করার জন্য এগিয়ে যাবেন সবাই। আমি দেখেছি ইতিমধ্যেই বিভিন্ন কমিউনিটির লোকজন শহরে গাড়ি বাস বাসের বা যাতায়াতের যে ব্যবস্থা, নর্মাল যে রুট ছিল বা যে ইয়ে ছিল সেটা অনেকটা রহিত হয়েছে, যে ট্রেন স্টেশনটি এরই পাশে ছিল, তো যে কারণে লোকজন অনেক ভোগান্তিতে আছেন। কিন্তু এরকম আমাদের পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি কমিউনিটির অনেকেই দেখছি যে পানির বোতল, অনেকগুলো পানির বোতল,
স্বেচ্ছাসেবীর কাজ করছেন সবাই।
হ্যাঁ, স্বেচ্ছাসেবকের মতো কাজ করছে, দূরে থেকে, কাছাকাছি তো যাওয়া যাচ্ছে না, যেহেতু ট্রান্সপোর্টেশন অনেকটা বিঘ্নিত হচ্ছে, অনেক লোকজন না জেনে এসে গেছেন কিন্তু এখন ভোগান্তিতে পড়ছেন, তো তাদেরকে একটু পানি, একটু কলা এরকম দিচ্ছে, জাস্ট এটা খাইতেছি এবং সিম্পেথি জানানো আর কি। তো আমি মনে করি এদিকেও আমাদের আমাদের কমিউনিটির সবাই নজর দিয়ে এগিয়ে আসা দরকার, কারণ আমরা যে কমিউনিটি বসবাস করবো সেই কমিউনিটির ব্যাপারে আমাদের এরকমই দরদ থাকা উচিত, আমাদের যত্ন থাকা উচিত।
আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আফজাল রাব্বানী, অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারাও ভালো থাকুন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বিদেশ সফর করছেন। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চুক্তি, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরে মধ্যপ্রাচ্যের প্রতিক্রিয়া ইত্যাদি বিষয়ে মূল্যায়ন করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষক ডক্টর অমর ফারুক। ডক্টর অমর ফারুক বর্তমানে বাহরাইনে আছেন। ভয়েস অফ আমেরিকার স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেছেন শেগুফতা নাসরিন কুইন।
ডক্টর অমর ফারুক, প্রেসিডেন্ট ট্রাম্প এখন মধ্যপ্রাচ্য সফর করছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছেন যে দুই নেতাই শান্তির জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্প কি সেখানে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবেন, এ বিষয়ে আপনার মূল্যায়ন?
প্রেসিডেন্ট ট্রাম্প তিনি একজন আলটিমেট ডিল মেকার হিসেবে নিজেকে পরিচিত করিয়েছেন, এবং সম্ভবত বর্তমান বিশ্বে এর চেয়ে বড় কোনো শান্তি আপোষের ডিল তিনি পাবেন না, সুতরাং তার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেহেতু তার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি অবশ্যই চান যে ইসরায়েলেও শান্তি আসুক, নিরাপত্তা আসুক, এটা শুধু তার না, সবারই কাম্য। তিনি যে উদ্যোগটা নিয়েছেন সেটা কিছুটা ভালো দিক দেখা যাচ্ছে। প্রথমত এটা পরিষ্কার হয়েছে যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করেই তিনি এটা করতে চান, এবং এ ব্যাপারে তার যে অত্যন্ত সুস্পষ্ট বক্তব্য এসেছে তাতে ইসরায়েল সন্তুষ্ট। কিন্তু তার কাছে এটাও সম্ভবত পরিষ্কার যে দুই পক্ষকে কাছাকাছি আনতে না পারলে এই আপোষ মীমাংসা স্থায়ীভাবে করা অসম্ভব। সুতরাং তিনি এখন যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে দুই পক্ষকে কতটুকু কাছে আনা যায়, কিন্তু দূরত্বটা তো অত্যন্ত পরিষ্কার। ইসরায়েল আসলে দ্বিরাষ্ট্রিক কনসেপ্টে বিশ্বাস করে না, এবং সে লক্ষ্য নিয়েই এতদিন পর্যন্ত কাজ করে এসেছে, যাতে করে এই দুই রাষ্ট্র হিসেবে এখানে দুটো কনফ্লিক্টিং একটা এক্সিস্টেন্সে পরিণত না হয়। আর প্যালেস্টাইন তো অত্যন্ত পরিষ্কারভাবে বলেছে যে তারা শান্তির জন্য তৈরি, কিন্তু এটাকে অবশ্যই টু স্টেট সলিউশন হতে হবে, এবং এখানে 1967 আগে যে বর্ডার ছিল সেই বর্ডারের ভিত্তিতে হতে হবে, আর ইস্ট জেরুজালেমে তার রাজধানী হতে হবে। তো এই যে কতগুলো মৌলিক বিষয় আছে এগুলোকে কতটুকু কাছে তার মানে সে নিজে উদ্যোগ নিয়ে দুই পক্ষকে নিয়ে আসতে পারবেন, এ ব্যাপারে কিছুটা আশার সঞ্চার হয়েছে যে তিনি হয়তো কিছুটা অ্যাক্টিভ রোল প্লে করবেন এই সমস্যার ব্যাপারে। কিন্তু এখনো পর্যন্ত আসলে দুই পক্ষকে কাছে আনার ব্যাপারে তাদের যে দূরত্ব রয়েছে সেটা খুঁজেছে বলে মনে করার কোনো কারণ নেই।
আচ্ছা, এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবে যান, সেখানে তাকে ব্যাপক সম্বর্ধনা জানানো হয়। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $11,000 চুক্তি স্বাক্ষর করেন। দু দেশের মধ্যে এই অর্থনৈতিক সম্পর্কের তাৎপর্য কি?
আসলে এটা একটা বড় ধরনের অর্থনৈতিক চুক্তি হলেও এর মূল অংশটা তো আসলে সামরিক সরঞ্জাম আমেরিকা থেকে সরবরাহ বা বিক্রয় করা সৌদি আরবের কাছে। এর সঙ্গে কিছু অর্থনৈতিক দিক আছে যেগুলো অবশ্যই লক্ষণীয়, কিন্তু এখানে আসলে দেখতে হবে যে অর্থনৈতিক দিক থেকে অগ্রগতি হতে হলে সৌদি আরবের যে প্রোডাকশনের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হওয়া দরকার সেটা তো আসলে হয়নি। সেজন্য যে সমস্ত জিনিসগুলো আমদানি হচ্ছে সেগুলোর উপরে আমদানি নির্ভর হয়েই অনেকদিন ধরে সৌদি আরব আছে, এবং এই সমস্ত সফিস্টিকেটেড যে সমস্ত আধুনিক সরঞ্জাম এগুলো আমেরিকা সরবরাহ করবে সেগুলো নিজেদেরও এগুলো হ্যান্ডেল করার মতো সেই দক্ষতা এবং কৌশল তাদের কাছে নেই। সুতরাং একদিক থেকে যেমন আমেরিকা অবশ্যই উপকৃত হবে অর্থনৈতিক দিক থেকে, সৌদি আরবের মূল লক্ষ্যটা সম্ভবত অর্থনৈতিক হওয়ার পরিবর্তে তাদের যে নিরাপত্তার যে কনসার্ন রয়েছে, বিশেষ করে এই অঞ্চলে ইরানের সঙ্গে যে দ্বন্দ্বটা আরো প্রকট হয়ে উঠেছে সেটার প্রেক্ষাপটে তাদের ফোকাসটা আরো অনেকটা মানে স্পষ্ট। সুতরাং তাদের কাছে কনসার্নটা অর্থনৈতিক হওয়ার চেয়ে আরো মানে সামরিক এবং নিরাপত্তা বিষয়ক বিষয়টা সামনে এসেছে বলে মনে হচ্ছে।
ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার মন্তব্য করেছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে গিয়ে, এ সম্পর্কে আপনার মূল্যায়ন?
আসলে এখানে একটা পোলারাইজেশন তো স্পষ্টতই দেখা যাচ্ছে। পোলারাইজেশনটা হচ্ছে যে এখানে যেমন সৌদি আরব সুন্নি সমর্থিত দেশগুলোকে নিয়ে একটা জোট বাঁধার চেষ্টা করছে এবং সেটা সন্ত্রাসবাদের চাইতেও সেটা ইরান বিরোধী একটা জোট হিসেবেই অত্যন্ত স্পষ্ট, এবং এখানে সিরিয়াকে নিয়েও সে ধরনেরই একটা পোলারাইজেশন হয়েছে যেটা এমন একটা জট বেঁধেছে যে কিভাবে সেটা জট বাঁধানো জটটা খোলা যাবে এটা এখনো কেউ বের করতে পারেনি। কিন্তু এখানে ইরান সম্পর্কে যে নেতিবাচক ভূমিকাটা নেওয়া হয়েছে এটা সম্ভবত মুসলিম বিশ্বে সংঘাতটা আরো বাড়িয়ে তুলবে, এবং সংঘাত বাড়িয়ে এই ধরনের নেতিবাচক কথাবার্তা বলে মুসলিম বিশ্বের খুব একটা শান্তি বা সংহতি বা নিরাপত্তা আরো এগিয়ে যাবে বলে মনে করার কারণ নেই। এর চেয়ে বরং আসলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে নিয়েই যদি একটা জোট বাঁধা যেত বিশ্ব জুড়েই আর কি, তাহলে সম্ভবত এটা আরো ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা ছিল।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরে মধ্যপ্রাচ্যে কি রকম প্রতিক্রিয়া দেখছেন?
এখানে আসলে প্রতিক্রিয়াটা হচ্ছে এই যে প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম বিশ্বকে তো বেশ কিছুটা নেতিবাচকভাবে তার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে, বিভিন্ন পদক্ষেপ তিনি যেগুলো নিয়েছিলেন সেগুলোর আলোকে তিনি এবার এসে অন্তত এমন কিছু কথা বললেন যেগুলো হয়তো এখানকার জনগণের মনে কিছুটা স্বস্তির শ্বাস ফেলবে যে আসলে তিনি অনেক কথাই হয়তো নির্বাচনের প্রার্থী হিসেবে যে কথাগুলো বলেছেন বা ক্ষমতায় এসেই সেই প্রার্থীর যে ধারাবাহিকতা সেটা বজায় রাখার চেষ্টা করেছেন, সম্ভবত এক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে, কথায় অন্তত সে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে বোঝার প্রয়োজন আছে যে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক ভালো করেই সারা দুনিয়ার সম্পর্কটা আরো সুসংহত হতে পারে, আরো নিরাপদ হতে পারে, এবং এক্ষেত্রে জনগণের সঙ্গে যে সম্পর্কটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণের লেভেলে অনেকেই কিছুটা আশান্বিত যে যদি কথা থেকে যেটা শুরু হয়েছে সেটা কাজেও দেখা যায় তাহলে অবশ্যই ফলটা আরো ইতিবাচক হবে বলে মনে করার কারণ আছে।
ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে এবং আপনাদেরকে থ্যাংক ইউ।
ভারতে নকশালবাড়ি আন্দোলনের 50 বছর পূর্তিতে এর ইতিহাস এবং প্রভাব নিয়ে কলকাতায় গৌতম গুপ্তর সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
আজ থেকে প্রায় 50 বছর আগে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে একটি গ্রাম থেকে শুরু হয়েছিল নকশালবাড়ি আন্দোলন, এবং গত এই 50 বছরে এটি বিভিন্নভাবে বিবর্তিত হয়েছে, বিভিন্ন রকম রূপ নিয়েছে। আজকে আমরা এই নকশালবাড়ি আন্দোলনের ইতিহাস এবং প্রভাব নিয়ে একটু কথা বলবো। আমার সাথে এখন যোগ দিচ্ছেন কলকাতা থেকে সংবাদদাতা গৌতম গুপ্ত। নকশালবাড়ি আন্দোলনের সূচনাটি হয়েছিল ঠিক কেমন করে?
24 মে দিনটি নকশালবাড়ির সমর্থকরা নকশালবাড়ি দিবস হিসেবে পালন করেন, এবং তার পরের দিন 25 মেকে পালন করেন শহীদ দিবস হিসেবে। এর একটু 2 মাসের পুরনো পশ্চাৎপট আছে।